সেই আগুন যদি সামান্য দুটো বুটি কৃষকগুলির বুটি খায় তাতে কি হবে, ক্ষতি কি হয়? ব্রহ্মাদি স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্র বেদে ভাগবতের যায়। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাবিপত্য হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। ব্রহ্মাকে তার আমরা বড় বড় হই নাই, তবে যবে সর্বভাবে লইলা স্মরণ তবে প্রভু কৃপায় দিলেন দরকার। স্মরণ নিতে হবে যথাস্থান, তবে কৃপা হবে তবে না হবে। হেন কৃষ্ণচন্দ্রে দুর্গে অবতার, তান কৃপা দিনে কার শক্তি জানিবা। বাংলা ভাষায় এমন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আমরা বাঙালি যারা তাদের পক্ষে যে কত সুবিধা হয়েছে তবু আমরা তো মানব না, মানলে না মানব। অতিন্ত অগণ্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপন করিলা। কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। তথাপি শ্রী ভাগবতী গীতায় যে কয় তাহলে কি, যে নিমিত্ত অবতার মানে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণের কৃষ্ণ অবতার আর কৃষ্ণের মহাপ্রভু রূপ অবতার, দুই অবতার কৃষ্ণ। কেন যে অবতার হয় তার একটা সামান্য কারণ আগে বলছে। ধর্ম পরাভব হয় যখনে যখনে, অধর্মের প্রবলতা বাড়ি দিনে দিনে, সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুর পায় করে বিদ্যাপন, তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গ পাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। এই যে সাধুজন রক্ষা, এর জন্য সাধুদের তো এটি আশ্রয়নীয়। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ সূর্যচিরন্দ। এই সংক্ষেপে অবতারের কারণ একটা বলে, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এটা কিন্তু সকলেই মানে। নাম সংকীর্তন ধর্মটি সকলেই মানে, কেউ বাদ নাই। যারা কেবল বৈষ্ণব ধর্ম অবলম্বন করেন নাই, অন্য ধর্মের লোক তারাও মানে, কিন্তু মানলে কি হবে? সতীনন্দন গৌরী এই হরিকীর্তন এনেছিলেন, তিনি এই হরিকীর্তনের দ্বারা জগতের কল্যাণ করেছিলেন, সকল সমস্যার সমাধান করেছিলেন এক হরিকীর্তনের দ্বারা। আজ কি জগতের লোকের সেই বিশ্বাস আছে হরিকীর্তনে সব হবে? হ্যাঁ সব ধর্ম হরিকীর্তনে সব হবে, এই এখন আর বিশ্বাস করে বটে বিশ্বাস। হরিকীর্তন করতে করতে আবার অন্য জায়গায় ছুটি যায়। এই কয়ে ভাগবতী সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন, সব প্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পারিবারে, অবতীর্ণ হইলা প্রভু সর্ব পরিকরে। এখন হরিকীর্তন করবার জন্য তিনি সমস্ত পরিকর নিয়ে অবতীর্ণ হলেন। প্রভুর আজ্ঞায় আগে সর্ব পরিকর, জন্ম লইলেন সবে মানুষ বিকর। এখন মহাপ্রভু আসবেন, এই হরি সংকীর্তন ধর্ম প্রচার করবেন, এবং সেটা বেশি দূরে নয়, আগামী পরশ্র। কিন্তু তার আগে তার সমস্ত পার্শ্বত ভক্তদিগকে আগে অবতীর্ণ করার মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে। অবশ্য নানাবিধ অবস্থার কথা আমরা কাল শুনব, আরেকটা দিন আছে তো। কিন্তু মহাপ্রভু যে ব্যবস্থাটা করলেন, যে আমি যখন যাব এই নাম সংকীর্তন ধর্ম জীবকে শিক্ষা দেব, এই দিয়ে উদ্ধার করব, তখন তার ব্যবস্থা করি, ব্যবস্থা করলেন সব পরিকরগণকে আগে পাঠান, যাও তোমরা। এটা কৃষ্ণলীলায় হয়েছে, কৃষ্ণলীলায় বললেন হ্যাঁ আমি জানি সংসার অত্যাচার তো বুঝেছি, তো তোমরা যাও, যে যোগগুলো সব জন্মগ্রহণ করো দেবতা, তোমরা যাও আমি যাচ্ছি। তোমাদের নিয়ে আমি করব। গৌরীদায়ক সৃষ্টি এইভাবে এই অনন্ত ঋষি বিহীনচি ঋষিগণ যত অবতারের পার্শ্বদ আত্ম এসব পাঠিয়েছে, যা মনুষ্যের ভিতরে গিয়ে সকলে জন্মগ্রহণ কর। মহাপ্রভুর আবির্ভাবে পূর্বে তিনি সব পরিকল্পে পাঠালেন, সকলে তার আজ্ঞা নিয়ে এসে উপস্থিত হলেন। তার মধ্যে কি অনন্ত, কি শিব, বিরিঞ্চি, ঋষিগণ সব যত অবতারে পার্শ্বদ আত্ম ভাগবত যুগে জন্ম হইল সবার, এরা সমস্ত ভক্তর বেশে জন্মগ্রহণ করলেন। কৃষ্ণ যে জানে যাহার অংশে জন্ম যা, অন্য লোকে তো জানে না। তাহলে মহাপুরুষ আবির্ভাবের পূর্বে এইসব অবতারের আগমন, আর সেই জন্য এইসব অবতার অবতীর্ণ হব। কারো জন্ম নবদ্বীপে, কারো চাকি গ্রামে, কেহ রাহে অর্য দেশে, শ্রীহস্তে পশ্চিমে, এই নানা জায়গায় ভগবান তার পার্শ্ব পাঠিয়েছে। নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ, নবদ্বীপে আসি হইল সবার মূল, নানা জায়গায় অবতীর্ণ হয়ে সেই নবদ্বীপে মিলিত হল। সর্ব বৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে, কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থান। শ্রীদাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, শ্রী চন্দ্রশেখর দেব, তবৈক্য পূজিত ভবরোগবদ্য শ্রী মুরারী নাম যার, শ্রীহস্তে সব বৈষ্ণবের অবতার। কতগুলি নবদ্বীপে, কতগুলি তীর্থে, কেউ চট্টগ্রামে। তাহলে আমরা দেখছি মহাপ্রভু আবির্ভাবের পূর্বে তিনি তার ভক্তদিগকে পূর্বে পাঠিয়েছিলেন, এই হল পরবর্তীকালে তিনি আবির্ভূত হয়ে যে জীবোদ্ধার করবে তার ব্যবস্থা। সুন্দরী বিদ্যানিধি বৈষ্ণব প্রধান চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম, চাটিগ্রামে হইল ইয়া সবার পরকার, মূরণে হইল অবতীর্ণ হরিদাস, রার মাঝে এক টাকা নামে আছে গ্রাম, জয় অবতীর্ণ নিত্যানন্দ ভগবান, হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্ববিতা তামে করে পিতাবার, পিতা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম, রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম, মহাজয় জয়ধ্বনি পুষ্প পরিষদ সঙ্গতে দেবতাগণে কইবেন তখন, সেই দিন হইতে রার মঙ্গল সকল পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল, তিহুতে পরমানন্দ পুরীর প্রকাশ, মিলা চলে যার সঙ্গে একত্র বিলাস। আমরা পূর্বে শুনে এলাম বৃন্দাবন দাস ঠাকুর বললেন মহাপ্রভুকে প্রণাম করতে হলে তার ভক্ত গোষ্ঠীর সঙ্গে প্রণাম করতে হবে, মহাপ্রভু শিক্ষা গ্রহণ করতে হলে তার ভক্ত গোষ্ঠীর সঙ্গে তার শিক্ষা নিতে হবে। সুতরাং মহাপ্রভুর অবতারের কথা জানতে হলে মহাপ্রভু যে তার পার্শ্ব বৃন্দকে আগে পাঠিয়েছিলেন তাদের নাম ধাম আমরা আজ শুনছি। মহাপ্রভু এদের কথা শুনলে, এদের পাঠপদ্য চিন্তা করলে আমরা আগামী পরশ্ব মহাপ্রভু দর্শন লাভ করব। গঙ্গাতীর পুণ্য স্থান সকল থাকিতে, বৈষ্ণব জন্ম এখানে সত্য পেতে, আপনে হইলা অবতীর্ণ গঙ্গা তীরে, সঙ্গের পান্তে কেন জনমান জুড়ে। তার পূর্বপক্ষ করে উত্তর দিয়েছে যে যে দেশ গঙ্গা হরিরাম বর্ষিত, যে দেশে পাণ্ডব নাই গেল কদাচিত, সেসব জীবের কৃষ্ণ ভক্ত লইয়া মহাভক্ত সব জন্মায় নাচাচার। বলে একটু কৃষ্ণের কথা, কৃষ্ণই তো মহাপ্রভু, কৃষ্ণই এদের পাঠালে, তিনি গৌরূপে আসবেন, আর তার গৌরীলার ভক্তদের এই পাঠালে। যে দেশে গঙ্গা হরিনাম বর্জিত সেই জন্যই তো পাঠানো দরকার, যাতে সে দেশে লোকুদ্ধার হয়, যেসব জীবের কৃষ্ণ বৎসল হইয়া সে তো আছে।
আগামী করল শ্রী ফাল্গুনী পূর্ণিমা, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রীমন মহাপ্রভুর জন্মযাত্রা এবং রাধা গোবিন্দের চৌলযাত্রা, উপলক্ষে কালকে আমরা সেই বিষয়ে কিছু শ্রবণ করব, তবে কালকের সময়টা কিছু পরিবর্তন। আজকে যেমন 7টায় কীর্তন হয়ে 7:30টায় পাঠ আরম্ভ হয়েছে, কালকে 6টায় কীর্তন আরম্ভ এবং 6:30টায় পাঠ আরম্ভ, এবং সেই সময় আবির্ভাব চালিন পূজা হবে, এদিকে পাঠ হবে, পাঠান্তে যা কীর্তনটাই হবে। তাহলে আজকে হল অধিবাস মাস। অবশ্য দুই দিনই আমরা অধিবাস পাঠর পালন করছি, তা কালকে আমরা শ্রীচৈতন্য ভাগবত রচয়িতা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের লেখনী হচ্ছে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে দেশের অবস্থা কিরূপ ছিল সেই বিষয়ে কিছু শ্রবণ করেছিলাম। তার মধ্যে দুটো জিনিস আমরা পেলাম, একটা পেয়েছি ধর্মকর্ম বিষয়, যে তখনকার লোকের ধর্মকর্ম মানে বিষ্ণু ভক্তি শূন্য সংস্কার, আর এমনি অন্য বিষয় জাগতিক ধন সম্পদ লোকের থাকলেও সে অর্থগুলো ব্যয় হতো ওই সমস্ত লোকের ইন্দ্রিয় তর্পণ পরকার। যাই হোক, এইরকম কিছু কথা তার লেখনীতে শুনেছি। আজই সেই বিষয়ে আরেকটু কথা আমরা শ্রবণ করবাই, কেননা এই অধিবাস বাসরে সাধারণত দুটি জিনিস আলোচনা হয়। একটি হয় মহাপ্রভুর আবির্ভাবের কারণ কি, কেন তিনি আবির্ভূত হলে, চৈতন্য চরিতামৃতে সে বিষয়ে গৌণ কারণ এবং মুখ্য কারণ বর্ণিত হয়েছে, এইটা অনেক স্থলে আলোচনা। এখানে অবশ্য আলোচনা আরম্ভ হয়েছে তার পূর্ব অবস্থা কিরূপ ছিল। মহাপ্রভু আবির্ভাবের পূর্বে তিনি তার ভক্তদের সব পাঠিয়ে দিলেন এবং তারপরে তিনি এখানে আবির্ভূত হবেন এই ব্যবস্থা করলেন। এই সম্বন্ধে আমরা কিছু কথা গ্রন্থকে পাঠ করে তারপরে সে কালকে জন্মযাত্রার বিষয় শ্রবণ করব। এখানে এমনভাবে লিপিবদ্ধ আছে সহজে লোকের বোধগম্য হবে। এখানে প্রথমে দিয়েছেন মহাপ্রভুর আবির্ভাবে এই সমসাময়িক রাজনৈতিক অবস্থা, চৈতন্যদেব 1483 খ্রিস্টাব্দে আবির্ভূত হন, তখন পাঠান লোদী বংশের প্রবল প্রতাপ, লোদী বংশের অত্যাচারের কথা ইতিহাসে প্রসিদ্ধ আছে। সেই লোদী বংশের রাজত্ব, যেমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কংসের, কৃষ্ণের আবির্ভাবের পূর্বে কংসের রাজত্ব, এই কংসের রাজত্বেও খারাপ এই লোদী বংশের অত্যাচার। 1450 খ্রিস্টাব্দে বাহুল্যল লোদী দিল্লির সিংহাসনে আরোহণ করিয়া ভারতবর্ষে প্রথম পাঠান রাজবংশের প্রতিষ্ঠা করিয়াছে। 1499 খ্রিস্টাব্দে বাহুল্যলের পর তার পুত্র সিকন্দর লোদী রাজ সিংহাসনে আরোহণ করে। শীতেন্দ্র রাজত্বকালীন শ্রী চৈতন্য দেব নবদ্বীপে তাঁর বাল্যলীলা উদযাপন লীলা ও পরে কাটোয়ায় সন্ন্যাস লীলা প্রকাশ করিয়া পুরী গমন করি, এটা হল সেকেন্ডার লোদীর সময়। শ্রী চৈতন্য আবির্ভাবে 3 বৎসর পর সিকন্দর শাহ দিল্লি সিংহাসনে আরোহণ করিয়া ১৫১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত 28 বৎসরকার রাজত্ব করেন। তারপর সিকান্দারের পুত্র ইব্রাহিম নদী রাজ সিংহাসন লাভ করে। ইতিপূর্বেই শ্রী মথুরায় রৈন্য দেব মন্দির সমূহ বিধর্মী রাজগণের ধর্মনমত্ততা তাণ্ডব নৃত্যে বিধ্বস্ত হইয়াছে। তখন শ্রী চৈতন্যদেব কখনো পুরীতে অবস্থান এবং কখনো বা দাক্ষিণাত্য বঙ্গ ও শ্রী বৃন্দমণ্ডলের নানা স্থানে পরিব্রাজকরূপে নাম প্রেম প্রচার করিতেছিলেন। আমরা আজ নয়, অবশ্য বেশ কিছুদিন পূর্বে, স্বাধীনতার পূর্বে, যেমন মহাপ্রভুর কথা প্রচার করবার জন্য মেদিনীপুরে যেতাম, তখন বললেন ধর্মটা এখন সব ধর্ম প্রচার রেখে দেন, আগে দেশ স্বাধীন হোক তারপরে ধর্ম প্রচার করবেন। তখন লবণ আইন অমান্য এ ও সে অনেক কিছু কাণ্ড তারা তখন করে। তবে আমরা বলতাম স্বাধীনতা লাভ হলে আপনাদের হরিভজনের সুযোগ হবে, এটা আপনারা কোথায় পেলেন? এখনো পৃথিবীতে অনেক দেশ স্বাধীন আছে, আমাদের মতের ভজন না হোক, তাদের মতের ভজন তো খুব এবং প্রবল হয়েছে স্বাধীনের পর। যাই হোক, যেসব কথা তাদের বলেছিলাম দেখলাম স্বাধীনতার পর সেগুলো ঠিকই হয়েছে। এখন তো বরং মানুষের ধর্মজাত জীবন যাপন করা কঠিন হয়ে গেছে। আগে তো বরং ইংরেজে পরাধীন ছিল দেশ বটে, কিন্তু সুবিধা ছিল। আর মহাপ্রভুর সময় আমরা দেখি মুসলমান রাজত্বে অমন প্রবল প্রতাপ আর কি অত্যাচার, সেই লোধিবংশের অত্যাচার, জিজিয়াকর। এখন তো সেই জিজিয়াকরের কথা কত লিখেছে, আর এখন তো দেখেন করে তো আর ভাবনা নেই, কত রকম যে কর মানুষের উপর আসছে সে এখনো স্বপ্নে এখনো চিন্তা করে সব ঠিক করতে পারে নাই যার কত আসবে। যাই হোক, সেই সময় কিন্তু মহাপ্রভু এই ধর্ম প্রচার করেছিল। তাই যাদের ধারণা বর্তমান রাজনৈতিক, তখনকার কথা ছেড়ে দিলাম, স্বাধীন অবস্থাতেও যারা মনে করেন যে বর্তমান যা রাজনৈতিক অবস্থা এ সময় ধর্ম প্রচার ঠিক নয়, কিন্তু তাদের বিচারে কোন সময় ঠিক হবে। শ্রী চৈতন্যদেবের পুরীতে অবস্থানকালে এর ভাগে পানিপথের প্রথম যুদ্ধ, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর দিল্লি সিংহাসন অধিকার করিবার জন্য যে সমরণর প্রতিযোগিত করিয়াছিলেন উহার শিকা ভারতের সমস্ত রাজনৈতিক গগনে পরিপ্রাপ্ত হইয়াছে। এলো আবার মোগল সাম্রাজ্য। চৈতন্যদেবের সময় বাংলার পরপর সুলতান ছিলেন, উড়িষ্যায় তখন সূর্যবংশীয় রাজগণ রাজত্ব করছেন, 1469 খ্রিস্টাব্দ হইতে 1497 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রী পুরুষোত্তম উড়িষ্যার রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। এইরকম মুসলমান রাজত্বের সময় উড়িষ্যায় কিন্তু ছিল, কিন্তু তার জন্য অনেক লোক এখনো বলে বা কিছু কিছু লোক লিখেও ছিল যে চৈতন্যদেব হচ্ছে এই উড়িষ্যার এই অধঃপতন, এই যে রাজনৈতিক স্বাধীনতাটা সব নষ্ট হল, কেননা তিনি প্রতাপরুদ্রকে, রায় রামানন্দকে সব ভক্ত করে দিলেন, এই অপরাধ। শ্রী চৈতন্যের আবির্ভাবের উদ্বৈতী বঙ্গদেশ অরাজকতার রঙ্গভূমিতে পরিণত হয়েছে। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে রাজা গণেশ ইলিয়াস শাহের বংশধরগণকে বিতাড়িত করিয়া বঙ্গের রাজ সিংহাসন অধিকার করে। রাজা গণেশের পুত্র যদু পিতৃসিংহাসনে বসিবার পর মুসলমান ধর্ম গ্রহণ করে এবং আলাউদ্দিন মাহমুদ শাহ নামে পরিচিত হন। রাজ্যের অমরাওগণ তখন যদুর পুত্র আহম্মদ শাহকে হত্যা করিয়া ইলিয়াস শাহের এক বংশধরকে বঙ্গের সিংহাসনে স্থাপন করে। এইরূপভাবে তখনও বঙ্গের রাজনৈতিক আকাশের কি অবস্থা, সর্ব ভারতের তো বলি। চৈতন্যের আবির্ভাবের পূর্বে বাহমণি রাজ্যের অত্যন্ত যুক্ত সংস্কৃতি হয়েছিল। বিজাপুর বিজয়নগরের সহিত বিবাদের রথ ছিল। ঐতিহাসিকগণ বলেন, এই যুগের জীবনে পাওয়া যায় কেবল হত্যা লুণ্ঠন ও অত্যাচারের বিভৎস ইতিহাস। তাহলে এখন যা দেখছেন, মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেও সেই জিনিসের অভাব ছিল। কেবল হত্যা লুণ্ঠন অত্যাচারের বিভৎস ইতিহাস, এখনো কাগজ করলে তো প্রতিদিন এই ইতিহাসই পাওয়া যায়। নেবারের রাজপুত রাজ্য, যা হিন্দুর সহ্য বীর্য আভিজাত্য স্বাধীনতার উদয়গিরি করিয়া ইতিহাসে প্রসিদ্ধ হইয়াছে, তথাও অশান্তির ঘোর অন্ধকার প্রবেশ করিয়াছিল। 1433 হইতে 1488 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ শ্রী চৈতন্যের আবির্ভাবের প্রায় 20 বৎসর পূর্বে, নেবারের বিখ্যাত মহারানা কুম্ভ মুসলমান সুলতান দিগকে পুনঃপুনঃ যুদ্ধে পরাজিত করিয়া অবশেষে নিজের পুত্রের হস্তে প্রাণ হারাইয়া দিল। কুম্ভের পৌত্র সমরশত বিজয়ী রানা সংগ্রাম সিংহ ভারতবর্ষকে অহিন্দুগণের অধীনতা পাঁচটা সাত আনা তিল তৈল প্রতি মন 11.5 আনায় মন, এসব শেষ না, 15 গজ উত্তম কাপড় 2 টাকায়, 15 গজ হাত থাক না, এবং একটি দুগ্ধবতী গাভী 3 টাকায় পাওয়া যায়। এখন তো আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে বলে চাচ্ছি, হ্যাঁ মশাই, এরকম দ্রব্যমূল্য কম হলেই বা কি সুবিধা হয়েছিল? এই তো কমের ইতিহাস। মহাপ্রভুর আবির্ভাব পূর্বে যে কমের কথা বলছি, কিন্তু খুব বেশি দিন পূর্ব নয়, প্রায় 500 বৎসর পূর্বের কথা। আচ্ছা, মহাপ্রভু আবির্ভাবের অনেক পরে নবাব সাহেব টাকার যুগেও 1 টাকায় 8 মন চাল বিক্রয় হইবার কথা আমরা প্রবাদের ন্যায় এখনো উল্লেখ করিয়া থাকি। 1 টাকায় 8 মন চাল, 2 আনা 1 মন চালের দাম, সেইরূপ বা তদপেক্ষা অধিকতর সুলভ যুগ শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে ও সমসাময়িক যুগে স্বপ্নের কথা ছিল না। তথাপি সেই সময় আর্থিক উন্নত অবস্থা নানা প্রকারের বিপদ সংকুচিত। লক্ষ্মীর বরপুত্রগণ দম্ভ প্রতিযোগিতামূলে পুতুলের বিবাহ দিয়েছেন চৈতন্য ভগবতা, পালিত কুকুর বিড়ালের বিবাহ, পুত্রকন্যার বিবাহ, মনসা পূজা প্রভৃতিতে প্রচুর অর্থ ব্যয় করছে, কি করবার পায় না। তখন এতে ব্যবহারিকতা ও লৌকিকতা দিয়ে তাদের অর্থ নিযুক্ত হইত, ওই ব্যবহার রথে চৈতন্য ভগবতের কথা। লক্ষ্মীর শুভ দৃষ্টির মধ্যে বাস করিয়াও তারা সর্বদাই ভয় অশান্তি ও উদ্বেগের মধ্যে থাকিতেন। এখন তো আমরা ভয় উদ্বেগের মধ্যে আছি, দ্রব্যমূল্য বৃদ্ধি আছে, তখন এত সস্তা গণ্ডার দিনেও সবসময় ভয়, ওই মুসলমান রাজত্ব সবসময় লুণ্ঠন হত্যা, এই ছিল। তবে বোমাবাজির কথাটা লেখা হয়নি, তখন বোমাটা হয়তো হয়নি, কিন্তু এখন একটা বোমা সৃষ্টি হয়েছে, এই যা নূতন কথা। কেহ কেহ তখন মৃত্তিকায় মৃত্তিকার অভ্যন্তরে অর্থ রাখি প্রতীত করিয়া রাখিতেন, মাটির মধ্যে পুঁতে রাখতেন। সে কথা অবশ্য এখন অনেকে জানে, পূর্বপুরুষের মাটির মধ্যে তখন ব্যাংক কোথায় রাখবে, ব্যাংক কোথায়। তথাপি একদিকে রাজা আর একদিকে দোষ সুতোষ করে সুতীক্ষ্ণ দৃষ্টি হইতে রক্ষা পাওয়া একরূপ অসম্ভব। এইরকম সত্তার দিনে মানুষের সচ্ছল অবস্থা ছিল সত্তায়, এখন তো কোন একটা জিনিসের দাম কমছে, তারা চেপিয়ে ওঠে যে আমরা আর এবার বাঁচব না, আলুর দাম কমে গেছে, এবার আর আমরা বাঁচব না, এইরকম করে। কিন্তু সচ্ছল ছিল, সচ্ছল থাকলে কি হবে, মাটি টাকা রাখবে কোথায়, মাটির মধ্যে পুঁতে রাখা, কেন
রাজা টের পেলে নিয়ে যাবে, আর নয় দোষটু পেলেও নিয়ে যাবে। এখনো জগতের তো সেই একই অবস্থা। আজও যার টাকা পয়সা আছে সে হয়তো দস্যু কষ্ট করে ভয় করছে যে সর্বনাশ। তাহলে টাকা রাখবো ভিতরে, যদি বলা যায় ব্যাংকে রাখুন, এখন তো সুবিধা হয়েছে। আরে ব্যাংকে রাখলে তো সে আর এক দস্যু, সে খবর পেলে তো একেবারে সাবার করে দেবে, কোথায় পেলে এই টাকা, কি করে এলো, একটা সাংঘাতিক ব্যাপার, হিসাব দিতে না পারলে। আমাদের একজন পরিচিত ডাক্তার সামান্য একটু ডাক্তারি করে বেহালে একটি বাড়ি করেছিল, যাকে ইনকাম ট্যাক্সে যেবার করে আর ছাড়ে না যাবে না, শেষকালে 24,000 টাকা একসঙ্গে ধরেছিল। আপনার বাড়ি কি আর লাখ টাকার বেশি খরচ হয়েছে? বলে না না, লাখ টাকা কি হবে, বলছে 24,000 টাকা ট্যাক্স হয়ে গেল। এই তো যা দস্যুক শুধু এই এরাও কেউ ভাবে তেমন মিথ্যে। তথাপি একদিকে রাজা আর একদিকে দস্যু তস্করে সুতিক নদীর চেয়ে রক্ষা পাওয়া একটু অসম্ভব ছিল। অর্থ জুড়ে থাকো তখন পতিব্রতার সতীত্ব, মানির আভিজাত্য ও মান লইয়া নিরাপদে বাস করাও কঠিন হইয়াছিল। স্বেচ্ছাচারী রাজা যথেচ্ছাচারী তার যুবকাষ্টে ওই সকল ধন রত্ন স্ত্রী সম্মান যেকোনো সময় বলি দিবার জন্য সকলকে প্রস্তুত হইয়া থাকিতে হইত। ইতিহাসের বহু বহু ঘটনা এ বিষয়ে প্রত্যক্ষ সাক্ষ্য দিবার জন্য প্রস্তুত হইয়াছে। তাহলে দেখুন, এখন লোকে অর্থনৈতিক অবস্থা চিন্তা করে নানা কথা তোলে, আর এই তো অর্থনৈতিক অবস্থা, কিছু করে অর্থনৈতিক অবস্থা। এখন লোকে বলে যে রাজনীতি আমাদের স্বাধীনতা রাজনৈতিক হয়েছে, অর্থনৈতিক আমাদের উন্নতিটা বাকি আছে, এইটাও উঠাতেও হবে। যেমন রাজনৈতিক স্বাধীনতা হয়ে যা হয়েছে, ওই অর্থনৈতিক হয়েছে, এখনো তো বহু লোকের অর্থ হয়েছে, কিছুকে আছে কোনো। চৈতন্য দেবের আবির্ভাবে পূর্বের এই অবস্থাগুলো দেখাচ্ছে আমাদের যে জগতের যত দুঃখ সুখ তোমরা পাও এর কোনটাই স্থায়ী নয়, এর কোনটার দ্বারাই তোমরা সুখী হতে পারবে না। তোমাদের সুখের জন্য আমি একটা ব্যবস্থা করি, সেই ব্যবস্থা হচ্ছে এই হরিনাম। এই জন্যই মহাপ্রভু আমাদের হরিনাম বিতরণ করেছে। আচ্ছা, লেখাপড়া, আগেকার লোক লেখাপড়া কম জানত, এখন একেবারে ঘরে ঘরে বিএমএ পাঠ ভর্তি হয়ে গেছে। সুতরাং লোক মনে করছে এখন বিএমএ পাশ করে তো খারাপ হয়ে গেছে, লেখাপড়া এখন কিছুদিন বন্ধ থাকলে বরং ভালো, বরং ভালো। আর লেখাপড়ার দরকার কি? লেখাপড়া করে যেটা বিদ্যা বিনয়ও দাদা, লেখাপড়া কি বিনয়টুকু দিয়েছে? তারপরে মানুষ তো অর্থ রোজগারের জন্য করে, অর্থ কোথায়? যদিও অনেক লোক বলবে যে না মশে, এখন তো বেশ পয়সা পাচ্ছে লেখাপড়া থেকে চাকরি বাকরি যারা করছে, চাকরি বাকরি করছে পয়সা পাচ্ছে ঠিকই, কিন্তু আয় আর ব্যয় দুইটো হিসাব করছে, তারপরে ঠিক করুন কত জমাচ্ছে। আর যারা জমাচ্ছে তাদেরও প্রাণন, তাদেরও প্রাণন। তখনও তাই বিজয়চন্দ্রের আবির্ভাবের পূর্বে ও তৎকালের বিদ্যা ও সাহিত্য চর্চার বিশেষ সমাদর ছিল। তখন বঙ্গদেশ বিশেষত নবদ্বীপ বিদ্যা ও সাহিত্য সাধনার প্রধান পীঠস্থান হইয়া উঠিয়াছিল। নবদ্বীপের ঘরে ঘরে পণ্ডিত ও পড়ুয়া বাস করিতেন, বালক ও ভট্টাচার্য পণ্ডিতের সহিত বিচার যুদ্ধে প্রতিযোগিতা চৈতন্য ভগবত লিখেছেন। তার থেকেই তো তোলা, একসঙ্গে ঘটিত আছে বলে অল্প কথা অল্প সময়ের মধ্যে হবে, কিছু কথা শোনা। ভটপটের বিচার লইয়া কালক্ষেপ করা এই মহাগৌরবের কার্য বলিয়া বিবেচিত হইত। নবদ্বীপে ন্যায়শাস্ত্র পড়িবার জন্য নানা দেশ হইতে লোক আসিতেন। নবদ্বীপের বিশ্ববিদ্যালয় পাঠ সমাপ্ত না করিলে কেউই সর্বশ্রেষ্ঠ বিদ্যান বলিয়া প্রতিষ্ঠা পাইতেন না। নবদ্বীপে শ্রী গঙ্গাদাস পণ্ডিতের ন্যায় প্রবীণ বৈয়াকরণ, শ্রী গদাধর পণ্ডিত ও মুরারিগুপ্তের ন্যায় নৈয়ায়িক ও কবি, শ্রী সার্বভৌম ভট্টাচার্যের ন্যায় বৈদান্তিক, এবং তৎপূর্বে লক্ষ্মণ সেনের সভাবিভূষণ শ্রী জয়দেবের ন্যায় সর্বশ্রেষ্ঠ মহাকবি আবির্ভূত হয়েছিলেন। ছিল বৃন্দাবন দাস ঠাকুর, এই সময় নবদ্বীপের এই রূপে একটি চিত্র অঙ্কন করিয়াছেন। ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ সরস্বতী প্রসাদে সবই মহাদক্ষ, সবই মহা অধ্যাপক করি গর্ব ধরে বালকে ভট্টাচার্য সমেত রক্ষা করে। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পরিবেশে বিদ্যারস পায়। অতএব পড়ুয়ার নাই সমুচ্চয়, লক্ষ কোটি অধ্যাপক নাই কনিশ্চয়। ছাত্র ফরাইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিত চম্পাশে ঢুকু মরে। এই তো বিদ্যার্থ শেষ পথ এইখানে এসে দাঁড়াল। শ্রী চৈতন্যের সমসাময়িক লেখক শ্রী কবিকর্ণপুর এই সময় সামাজিক ইতিহাস এইরূপ বর্ণন করিয়াছেন। অভ্যাস উপাধি চত্তনুষি সত্যাদি সব প্রবলে জন্মার সুদূর দূর ভগবত বার্তা প্রসন্ন অমি যে দত্তাধিক কল্পনা কুশলী দত্তে সত্র বিদ্যত্তমা শ্রিয়ং কল্পনমেব শাস্ত্র ইতি যে জানন্তি অহোতা। তাত্ত্বিকগণ অভ্যাস বলে জন্মকাল হইতে কেবল জাতি অনুমিতি উপাধি ব্যাপ্তি প্রভৃতি শব্দের আলাপ করিতেছেন। ভগবৎ কথা প্রসঙ্গ ইয়াদের নিকট হইতে অতি দূরে পলায়ন করিয়াছে। যিনি যত অধিক কল্পনা নিপুণ তিনি তত শ্রেষ্ঠ পণ্ডিত বলিয়া বিবেচিত। ইয়ারা নিজ নিজ কল্পনাকে শাস্ত্র মনে করিয়া থাকে। মিলানি এখনকার যুগের সঙ্গে এখন সেই সব বিজ্ঞান বুদ্ধিমান কি করছে? এরাই তো যারা নিজেরা নিজেরা কল্পনা করে যা দু চারটা কথা রচনা করছে সেইটাই সবচেয়ে বড়। এখন তো আগেকার দিনে বেদ বেদান্ত উপনিষদকে গ্রহণ করে এই তথাকথিত মনীষী নামধারীগণের রচিত বস্তুকেই শাস্ত্র করে বিশ্ববিদ্যালয় প্রভৃতিতে এখন এই তথাকথিত জড়বিদ্যায় মত যে মনীষী তাদের কথাগুলোকে স্থান দিয়ে যখনই খরচাকে তখনও তেই ছিল। মানে যুগের পার্থক্য কিসে হচ্ছে? সব যুগে হরিভজন বাদ দিলে কৃষ্ণভক্তি বাদ দিলে মানুষের বিদ্যা বলুন সাহিত্যচর্চা বলুন কাব্য বলুন দর্শনের বিচার বলুন সবই এইরূপ, বিমুখতার সব এক স্বরূপ। তদানীন্তন সাহিত্য ভাণ্ডারে তারোচ্চারণ করিলে যোগীপাল ভোগীপাল মহিপালের গীত মনসার গান শীতলামঙ্গল মঙ্গলচণ্ডী বিচরী পাচারী শিবের ছড়া ডাকপুরুষ ও খনার বচন ভক্তিবনাথ ঠাকুরের এসব কথা বুঝে গেছেন। প্রভৃতি গ্রাম্য লৌকিক সাহিত্য সম্ভারী অধিক ভারত দৃষ্টিপথে পতিত হয়। মহাভারত ও রামায়ণের সাহিত্যের নানা প্রকার কল্পনা তত্ত্ববিরোধ রসাবাস দোষের তুলিকার সংযোগে মূল রামায়ণ ও মহাভারতের বর্ণন হইতে বিতর্ক করিয়া লৌকিক সাহিত্যের নেই আমোদ প্রমোদের উপযোগী করা হইয়াছে। আজ ওটা আজ রামায়ণ মহাভারতগুলোকে কত বিকৃত করে অর্থ করছে, প্রত্যেকের চরিত্রটা সম্বন্ধে তারা একটা এই জড় জ্ঞানীগণ একটা এমন ভাবে মন্তব্য পাঠ করছে যেগুলো কানে আঙ্গুল দিতে হয় শুনতে নাই। সুসাহিত্যের এইরূপ দুর্ভিক্ষের দিনে নববসন্তের প্রফুল্ল প্রবাহের প্রাক্কালে দিকপক্ষীর অস্পষ্ট কাকলির ন্যায় মধুর কমলকান্ত পদাবলীর ঝঙ্কারে শ্রী জয়দেব শ্রী গুণরাজ খান প্রভৃতি অতিমর্ত সাহিত্যিকগণ শ্রী গৌরচন্দ্রের আগমন গীতি গান করিবার জন্য বঙ্গের সাহিত্য রঙ্গমঞ্চে অবতীর্ণ। অমন সময় এরা যেমন বর্তমান এই রকম সময় ভক্তি বিনোদ ঠাকুর গ্রাম বাগি শ্রী মালাধার বসু ১৪৭৩ থেকে ৭৪ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য আবির্ভাবের প্রায় ১৩ বছর পূর্বে শ্রীমৎ ভাগবতের দশম একাদশ স্কন্ধের বাংলা পদ্যাং বা শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ আরম্ভ করিয়া শ্রী চৈতন্যের আবির্ভাবের প্রায় ৬ বছর পূর্বে সমাপ্ত করে। এই গৌরাধিপতির দ্বারা গুণরাজ খান উপাধি ভূষণে ভূষিত হন। প্রসিদ্ধ গৌরেশ্বর হোসেন শাহ গৌরের সিংহাসন অলঙ্কৃত হইবার করিবার পূর্বেই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ রচনা সমস্ত হয়। উক্ত গ্রন্থের বনিতায় ব্যবহৃত গৌরেশ্বর প্রদত্ত গুণরাজ খান উপাধি অন্য কোন পূর্ববর্তী গৌরেশ্বর প্রদত্ত হয়েছে। কেউ কেউ বলেন এই সময় গৌরের সিংহাসনে শামসুদ্দিন ইউসুফ শাহ বিরাজিত ছিলেন। তাহলে দেখুন এই রকম মুসলমান রাজত্বকালে বিদ্যার ওই রকম জড়বিদ্যার ওই রকম চর্চা থাকাকালে নানা প্রকার সাহিত্যের প্রচার থাকা সত্ত্বেও বিরূপ বিদ্যা আর সাহিত্যের কি গতি হয়েছিল। আবার সেই সময়ই ভগবৎ বিদ্যাকর্মে এইসব মহাত্মারা আবির্ভূত হয়ে এই অপ্রাকৃত সাহিত্য প্রচার করেছেন। আজও আপনারা দেখুন এই এখন তো লেখাপড়া খুব হয়েছে, ভক্তিবিনোদ ঠাকুরের সময় তো খুবই হয়েছে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর এসে দেখলেন যে জগতের অবস্থা এইরকম। তিনি সেই সময় এই যে অপ্রাকৃত সাহিত্য অপ্রাকৃত কাব্য অপ্রাকৃত দর্শনের বিচার জগতে স্থাপন করলেন, এর স্থান জগতে লোক দিতে পারল না। যাদের বসালো দার্শনিকের স্থানে তারা তো দর্শনের জায়গা অন্ধ, তারা দেখার সঙ্গে তাদের কিছু নাই। আচ্ছা তারপরে একটা দেখুন সামাজিক অবস্থা, শ্রীচৈতন্যের আবির্ভাবের পূর্ব তার সমসাময়িক যুগে সমাজের মেরুদণ্ড বর্ণাশ্রমের অবস্থা নানাভাবে পক্ষাঘাত দৃষ্ট হয়েছিল। এখন কি, এখন তো বর্ণাশ্রম ধর্মকে আঘাত করবার জন্যই যেন সকলে উত্তত, কিন্তু তখনও বর্ণাশ্রমিক মেরুদণ্ড সেটা সমাজের যেটা মেরুদণ্ড যেটা বৈজ্ঞানিক বিশ্লেষণে ঋষিগণ বর্ণ এবং স্বভাব অনুসারে স্থাপন করেছিলেন, আজ কথা আজ তো বর্ণাশ্রমের কথা বললে লোক রেগে যায়। আর যারা বর্ণাশ্রমের কথা বলে তারাও তো সেই বিকৃতটাই বলে। আসবের খবর কোথায়, গুণের খবর কোথায়? শ্রী কবকর্ণপুর ঠাকুরের শ্রী বৃন্দাবন এবং শ্রী কবিরাজ গোস্বামী প্রভু এই সময় যেসব সামাজিক চিত্র অঙ্কন করিয়াছেন তা হইতে জানা যায় যে সমাজের মধ্যে তখন কলির ভবিষ্যৎ আচার প্রবেশ করিয়েছিল। তাহলে আজ কি হয়েছে, পার্শ্বর আগে যদি ভবিষ্যৎ আচার ঢুকে থাকে আজ কি সামাজিক ব্রাহ্মণগণ সূত্র মাত্র চিহ্ন ধারণ করিয়া কেবল দান গ্রহণ কার্যে ব্যস্ত ছিলেন, ক্ষত্রিয়গণ প্রজা রক্ষায় অসমর্থ হইয়া কেবল রাজা উপাধি মাত্র সম্বল করিয়াছিলেন, বৈশ্যগণ বৌদ্ধবান আত্মিক হইয়া পড়িয়াছিলেন, শূদ্রগণ ও ব্রহ্মবৃত্তির বিরুদ্ধে দণ্ডায়মান। বুঝলেন এখনকার সমাজের সঙ্গে চারি বর্ণের ন্যায় চারি আশ্রমের অবস্থা শোচনীয় হয়ে পড়িয়াছিল। বিবাহে অক্ষম হইয়া এই লোকে ব্রহ্মচারী অভিমান করিতেছিল, গৃহস্থগণ অন্যান্য আশ্রমের প্রতি যতদিন কর্তব্য পালনে বিমুখ হইয়া নানা প্রকার অধর্মের সহিত স্ত্রী পুত্রাদি উজ্জ্বল বরণে ব্যস্ত ছিল, বালপ্রস্থ শব্দটি কেবল নামে মাত্র শোনা যাইতেছিল, পঞ্চাশোত্তম বনম বলছে অর্থাৎ পঞ্চাশ বৎসরের পরে বনে গমন করিবে এই কথা কেবল পুঁথিগত হইয়া রইয়াছিল। সন্ন্যাসীর অভিমান করিয়া কতগুলি লোক সন্ন্যাসী পবিত্র বেশে অপব্যবহার করিতেছিল, উহাকে জীবিকার জন্য যন্ত্র করিয়া তুলিয়াছিল, কেবল পরস্পরের মধ্যে বিদ্যা কুলের অহংকার বিষয় সুখভোগের প্রতিযোগিতা মধ্যমাংসর দ্বারা অবৈধ দেবতাগণের পূজাদি আরম্ভ প্রদর্শন করিয়া লোকসম আত্মগৌরব অনুভব করিতেছিলেন। হরিনদী গ্রামের দুর্জন ব্রাহ্মণ পাটন্ডী প্রধান গোপাল চাপাল, আরিন্দা ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী, ধর্মবন্ধু রামচন্দ্র খান প্রভৃতি তদানন্দ কয়েকটি সমাজ নায়কের চিত্র অঙ্কন করিয়া ঠাকুর বৃন্দাবন ও শ্রী কবিরাজ গোস্বামী প্রভু তদানন্দ বহির্মুখ বর্ণাশ্রম ও সমাজের অবস্থা দেখাইয়াছে। শ্রীবাস পণ্ডিত নবদ্বীপে নিজের ঘটে বসিয়া উচ্চেশ্বরে হরিধাম কীর্তন করিতেন তা তদানীন্তন তথাকথিত হিন্দু সামাজিক গণের অসহনীয় হইয়া। আজও দেখুন মহাপ্রভু পূর্বের অবস্থা এবং আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাবের পূর্বাবস্থা প্রায় একই। তবে রবীন্দ্রনাথ ঠাকুর আবির্ভূত হয়ে কিছু ভাগ্যবান লোকে, প্রভুপাদ আবির্ভূত হয়ে কিছু ভাগ্যবান লোককে কৃপা করে অদ্ভুত সত্যের সন্ধান দিয়েছিলেন। আজ আবার তো সেই অবস্থা, আজ আবার তো সেই অবস্থা। তবে এখানে চিরদিন আমরা মহাপুরুষদিগকে ভগবান নিজজনকে যে ধরে রাখব, এখানে স্থায়ী বসবাস করাবো, এটা কোনদিনই হয়। রূপ সনাতন চিরদিন এখানে থাকবেন না, কিন্তু রূপ সনাতনের দু চারটা রক্ষা করার লোক থাকলে চাইলে হয়, তাও তো হয়। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ তো সেদিনকার, কিন্তু তাদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে কি ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াল। প্রভুপাদের অনুগত পরিচয়াকাঙ্ক্ষী লোকদিগের মধ্যে দিয়ে এই যুদ্ধদিন আসবে এ স্বপ্নেও ভাবা যায় না, যারা একমাত্র এই অন্ধকারের যুগে আলো দেখিয়েছিলেন, সেই আলোটা আবার নিভিয়ে দিল। তারপরে এখন তো ক্রমশ কি ভয়াবহ, তখন কি বলতে হরিবিমুখ সমাজ এখনো কি বলে, কেন বা কৃষ্ণের নৃত্য, কেন বা কীর্তন, কারে বা বৈষ্ণব বলি কিবা সংকীর্তন, কিছু নাই জানে লোক ধনপুত্র আছে সকল পাষণ দিনে নি বৈষ্ণবের হাত। এটি এখনো আছে, তবে শুদ্ধ বৈষ্ণবদেরই বেশি আছে, সহজিয়াদিগকে তত পারে না, কেন ওই তাদের তারা তাল মাত্র মানে তো কথাই নেই, তারা তো ওই টিকিরই লোক। চারি ভাই শ্রীবার মিলিয়া নিজ ঘরে, নিচা হইবে হরিনাম গায় উত্তরে, শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমা, এ ব্রাহ্মণ করিবে গ্রামের উৎসাহ, মহাতিক্র নরবতী যব নিহা এ আখ্যান শুনিলে প্রমাদ নদিয়া। কেউ বলে এ ব্রাহ্মণে এই গ্রাম হইতে ঘর ভাঙ্গি ঘুচাইয়া ফেল শ্রুতে, এ বামুনে ঘুচাইবে গ্রামের মঙ্গল, অন্যথা যবনে গ্রাম করিবে তখন তখন এই কথা বলছি। আজ যখন দুই একটু বলি এই বৈষ্ণব ধর্মের কোন দরকার নাই, এর দ্বারা দেশের কোন কল্যাণ হবে। তদানীন্তন হিন্দু সমাজ উচ্চ কীর্তনের বিরোধী ছিল, হিন্দু সমাজ হরিকীর্তনকারী পারমার্থিক বৈষ্ণবগণ সর্বক্ষণ কর্মী পাত্র সমাজের উপহার ও নির্যানের পাত্র হইয়া পড়িয়াছিলেন, সব দিকে বিষ্ণুভক্তি শূন্য সর্বজন, উদ্দেশ্য না জানে কেউ কেমন কীর্তন, কোথাও নাই তো বিষ্ণু ভক্তির প্রকাশ, বৈষ্ণবের সবই করাই উপহার, আপনা আপনি সব সাধুগণ মেলি গায়েন শ্রীকৃষ্ণ নাম দিয়া করতেন, তাহাতেও দুই দুষ্টগণ মহাপুণ্য করে পাষণ্ডী পাষণ্ডী মেলি বল দিয়া মন। তখন তো এইরকম করে বৈষ্ণবদিকে কে উপহাস করেছে, এখন তো বৈষ্ণবকে বৈষ্ণবেরাই উপহাস আনন্দ। এখন আছে সমাজ তখন উচ্চ হরিকীর্তনকারী বিশ্ব বন্ধুগণকে বিশ্ব বৈরী মনে করিয়া তাদের প্রতি নানা প্রকার কটুবাক্য প্রয়োগ করত, কোন কোন সামাজিক ব্যক্তি ভক্তগণের উচ্চ কীর্তনের ফলে দেশের দুর্ভিক্ষের প্রকট আশঙ্কা পর্যন্ত করিত, এ মামুনগুলা রাজ্য করিবে না, ইয়া সভা হইতে হবে দুর্ভিক্ষ প্রকাশ, এ বামুনগুলা সব মাগিয়ে খাইতে ভাবু কীর্তন করি সব নানা পাশে, গোসাই ছয় বর্ষাচারী মাছ ইয়া থেকে জুয়ায় ডাকিতে বড়রা, নিদ্রাভঙ্গ হইবে ক্ষুদ্র হইবে গোসাই বড় বিচার বুঝে দুর্ভিক্ষ করিবে দেশে দেশে যারা, কেউ বলে যদি ধান্য কিছু মূল্য ধরে তবে এ দুলারে ধরি কিলাইমু ঘাড়ে, কেউ বলে একাদশী নীতি জাগরণে করিবে গোবিন্দ নাম করি উচ্চারণে, প্রতিদিন উচ্চারণ করিয়া কি কাজ, এইরূপে বলে যত মধ্যস্থ তাই তোমরা যেমন দেখি একাদশী তৈরিতে একটু পরে করুক, এই সব দিন শুনিলে কীর্তন করায় পরিহার, কেউ বলে সব পেট পরিবার আর কিছু না এই পেট প্রসাদ দ, কেউ বলেন জ্ঞান যোগ এরিয়া বিচার উদ্যতের প্রায় নিত্য এ কোন ব্যাপার, কেউ বলে কত না বা পড়িলু ভাগবত নাচিব কান্দিব হেন না দেখিল কি খালি নাচা কান্দা, শ্রীভাগ পণ্ডিত চারি ভাই লাগিয়া নিদ্রা নাই যাই ভাই ভোজন করিয়া ধীরে ধীরে কৃষ্ণ বলিলে কি পুণ্য ক্ষয়ে, নাচিলে গাইলে ডাক চালিবে কি হবে? আমি ব্রহ্ম, আমাতেই বৈশে নিরঞ্জন, দাস করব বেদ বা করায় কি কারণ? সংসারী সকল বলে মাগিয়া খাইতে, ডাকিয়া বলয় হরি লোক জানাইতে, এগুলার ঘর দর খেলাই ভাঙিয়া এই যুক্তি করে সব নদী অনিয়া। জগৎ প্রমত্ত ধন পুত্র বিদ্যা রথে বৈষ্ণব দেখিলে মাত্র সবই উপহাস, আর্য তর্জা পরে সবই বৈষ্ণব দেখিয়া যতি সতী তপস্বীয় যাইবে মরিয়া। তারে বলি সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে দশ বিশজন যার আগে পাশে ধরে, এতে যে গোসাই তাদে কর কেন্দ্র তবু তো দারিদ্র দুঃখ নয় খন্ড। হতভাগ্য লোক কিরকম করে যে গোসাই ভাবে কর কর্ম তবু তো দাঁড়ি দুঃখ দায় কর্ণ। এমনি লোক যত দুঃখ দুর্দশা বাচ্চাতে ক্ষতি নাই, কোন ভক্তের যদি একটু দুঃখ দুর্দশা হল এই পেঁচু লাগলো সব। এই তো হলো, এই ভক্তিপথ নিয়েই তো তোমার গেল সব। আগে তো ভালো ছিলে, যখন কালী দুর্গা পূজা করতে তখন তো ভালো ছিলে, কিন্তু এই যে কালী দুর্গা ছেড়ে এই কৃষ্ণ মন্ত্র নিয়ে এই যে হরিনাম করলে গেল, তো ছেলেটা গেল, মেয়েটা গেল, বাড়িঘর গেল, খাতা সাবানিজ্য গেল, এখন কি হবে? হবে তো, ওইসব কি কলিকালে করে? ওইসব কি কলিকালে করে? কলিকালে হচ্ছে প্রধান ধর্ম হচ্ছে মহাকাশ পাওয়া কি, তারপরে উপরে উঠলে আমি ব্রহ্ম বাস, এই মত মানিয়ে ওসব কি? ঘন ঘন হরি হরি বলে সারো ডাক, গুরুত্ব হয় গোটায় শুনিলে বড় ডাক, ওটা করো না কেন? কালে পাঠণ্ডী হিন্দু পাঁচটা চাইল আটি কয়ে হিন্দু ধর্ম ভাঙিল, নিমায় হিন্দু ধর্মটা কি নিমায় ভেঙে দিয়েছে? ভেঙে তো সত্যি হিন্দু ধর্মটা কি বা কি হবে, ও তো মাতৃভাব তা বোঝে না তো। হিন্দুরা জানে হিন্দু ধর্মটাই বড়, মুসলমানরা জানে মুসলমান ধর্মটাই ভালো, আর যে এর বাইরে আর কি আছে তা তো তারা জানে না, এই জন্য অসুবিধা। আজি কয় হিন্দু ধর্ম ভাঙিল নিমায়, এ কীর্তন প্রবর্তাইল প্রভু শুনি নাই, মঙ্গল চণ্ডী বিচরি করি জাগরণ, তাতে নিত্য গীত বাদ্য যজ্ঞাচরণ, উঠবে ভালো ছিল এই নিমাই পণ্ডিত, এই কয়া হইতে আসিয়া চালায় দিত, উচ্চ করি গায়ে গু জয় কর তালু, মৃদঙ্গ করো তার সবচেয়ে কর্মে লাগে তাই, না জানি কি খাইয়া মত্ত হইয়া নাচে গায় হাঁটে কান্দে পরে উঠে ঘোরাঘুরি যায়, নগরিয়া পাগল করিল সদা সংকীর্ত, রাত্রে নিদ্রা নাই যাই করি জাগরণ, নিমাই নাম ছাড়ি দেবে বলায় গৌরহরি, হিন্দু ধর্ম নষ্ট করিল পাটন কীর্তন যায়, কৃষ্ণের কীর্তন করে নিজ বারবার এইভাবে নবসিং ভৈবিতা, হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানে সর্বলোক শুনিবে মন্ত্রে ধৈর্য হয়, গ্রামে ঠাকুর তুমি সব তোমার জন নিমাই বলাইয়া জানে বড় বর্ষ, এই মুসলমান চাকরি পেতে না দেখো তোকে দেখে বিচার কর অপরাধ করছে আমার স্বয়ং ভগবান বিরুদ্ধারের জন্য যখন নাম করেন বিতরণের জন্য তাকে যদি এই আক্রমণ করতে পারে তাহলে এখনকার যুগে করবে এটা তো কিছু বিচিত্র নয়। এই জন্যই আমাদের দরকার হচ্ছে যে যারা হরিভজন পরায়ণ হবেন তারা হরিভজনের সিদ্ধান্তটা সঠিকভাবে দৃঢ়রূপে গ্রহণ করবে, তারা এলে জগতের এই নানা খাপ করতে যাবে তাকে শিখতে দেবে না, হরিভজন করতে দেবে না, দৈবী মায়া তো দৈবী হাতে পেছনে, তারপরে সমাজে উঠে বহু প্রকার না লোক এই লোকেরাও খুব কম, তখন ধর্মজগতের অবস্থা সম্বন্ধে আমরা চৈতন্যভাবে শুনেছি, এখানে কিছু বলি। ধর্মকর্ম লোক তবে একমাত্র জানে মঙ্গল চণ্ডীর দিতে করে জাগরণ, দেবা ভট্টাচার্য চক্রবর্তী মিত্র রব তারাও না জানে সব গ্রন্থন বহ, শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে শ্রোতার সহিত চম্পা বলতে পারে না বাগান এইটুকু ধর্ম কারো না করে কত এবার সব বিরক্ত তপস্বী অভিমানী তাকবার মুখেও নাই করিব জনে অতি বড় সুস্কৃতি সে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ গীতা ভাগবত যে জমিতে পড়ায় ভক্তির ব্যাখ্যার নাই তার দুবার বলিবে কেহ নাই দয় কৃষ্ণ না নিরবধ বিদ্যা গুণ করেন দেখা সকল সংসার মত্র ব্যবহার রত কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাই বাদ বাটুরি পূজায় কেউ নানা উপরে মধ্য মাংস দিয়া কেউ চক্র পূজা করে নিরবধি নিত্যগীন বাক্য কলাহ নাটনে কৃষ্ণের নাম পরম মঙ্গল। তাহলে দেখুন এই অবস্থাটা যখন চলছে তখনই তো মহাপ্রভু জগতে আবির্ভূত হওয়ার উদ্যোগ করেছে। অন্তর্জামী নিত্যানন্দ বলিরা কৌতুকে যদি চৈতন্য চরিত্রকে কিছু কিছু করত তাই তিনি চৈতন্য চরিত্রান্বিত তারও এসব কথা রাখতে। যাই হোক, আমরা আজকে এই আবির্ভাবের পূর্বের কিছু কথা অনেক কথাই তো আছে করা সম্ভব নয়, এই যে কেবলমাত্র এই বাংলাদেশে যে উদ্ভাগ্য ছিল তা নয়, কালগতিতে সমগ্র পৃথিবীর অবস্থাও তখন এইরকম। আজ আমরা এই দেশে বাস করছি, নানা রকম দুর্দশা আমরা লক্ষ্য করছি, আজও আপনারা যদি দেখেন পৃথিবীর সর্বত্রই এইরকম। আমাদের প্রভুরা সময় সময় বলেন, প্রভু মানে রাজনৈতিক প্রভুরা বলেন যে আমাদের দেশ তো অনেক ভালো, অন্যান্য দেশ তো এসে আরো খারাপ, তারা এই দেখিয়ে যায় আলো মন্দ সবই এখনকার যুগে। আর করি আর করি বিমুখ লোক কাজে ভালো আর কি করে, কুশল তো হওয়ার কোনো কথা না, অকুশলই থাকে। তবে একমাত্র কুশলের কথা মহাপ্রভু আবিষ্কৃত হয়ে পড়েছেন, আগামী করলে তার আবির্ভাব কিছু আমরা পালন করব। তবে দুঃখের বিষয় দেখুন, আজকাল তো দেখতে দেখতে গভর্নমেন্টে ছুটি তো প্রায় লোকের নামই হচ্ছে, কিন্তু মহাপ্রভু ছুটি হবে। যদি কেউ বলে যে কেন মহাপ্রভু দোল যাত্রায় আবির্ভূত হয়েছে ওই ছুটির দিনে পড়ে গেছেন আর ছুটি হবে কি করে, তাহলে ওইটার সঙ্গে নামটাও তো যোগ হতে পারে। রাজ্যের ছুটিটা হচ্ছে রাধাকৃষ্ণের দোল আর গৌরাঙ্গের আবির, এটা এক করতে কি যোগ হতো, এটাও তো পারত। গৌরাঙ্গের নাম কিন্তু গৌরাঙ্গের নামের ছুটিটা দিতে হবে না, সেটি ছুটি কিন্তু ওই ছুটিটার সঙ্গে এই ছুটিকে যোগ করে এই দুই কারণে আজ ছুটি কোনো ক্ষতি হয় না। কিন্তু ভারতবর্ষের অধিপতিরা সে বিচার করতে পারে, কিন্তু আমরা দেখছি একে 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 জাতীয় পর্বের মধ্যে উৎসবের মধ্যে সিটির মধ্যে সব উঠে যাচ্ছে। এর কারণ, এর কারণ হচ্ছে সত্য বস্তুকে সত্য বলে আদর করা বরং এই বর্তমান যুগের ধর্মই সত্যকে সত্য বলবে, অসত্যকে সত্য বলবে। গীতায় যেটা বলেছে অধর্মকে ধর্ম বলা, এটাই হল তামসিক জ্ঞানের কাজ, তেমনি এখনকার যুগে আজ এই পর্যন্ত কি করে এই আলো তো এখনো আছে, এত টাকার কথা নেই মানুষ
বাসুদেবী অখিল লোকনাথ কুর্বন্তি সর্বাত্মতমাত্মভাবম নজত্র ভুয়া পরিবর্ত উগ্র। আমরা গতকাল শ্রবণ করেছিলাম যে শুতবস্থানী প্রভুর মুখে স্বর্ণতাদি রীতিগত ভগবত ভক্তির স্বরূপ দমন করে খুব বিষণ্ণ হয়। এই প্রকার ভগবত ভক্তি তো আমাদের নাই, আমরা জগতে অবশ্য দেখতে পাই যাদের না থাকে তাদের খুব আছে বলে মনে হয়, কিন্তু যাদের থাকে তাদেরই না থাকা ভাব জানে। যেমন মহাপ্রভু বলেছেন, আমার হৃদয়ে তো প্রেমের একটু গন্ধ নাই, অথচ তিনি স্বয়ং প্রেমাবতার। এখানেও সৌনকাদি ঋষিগণ শুকগোস্বামীকে বললেন, প্রভু আমরা তো তাহলে ভক্তি দিই, আমাদের এই আক্ষে তো দূর হচ্ছে না। তখন শুকগোস্বামী বললেন তাদের, কি বললেন, হে সদ্ভজ্ঞ ভগবত তত্ত্বজ্ঞ, আপনারা ধন্য, অর্থ ইহ ধন্যা ভগবন্ত, ইনি ভগবন্ত, এগুলোকে ভগবান বলে সম্বোধন করে। ভগবান শব্দটি সাধারণভাবে অনেক ক্ষেত্রেই উল্লিখিত হয়। ভগশব্দের অর্থ ঐশ্বর্য, যাকে তা যা থাকে তাকে বলা যায়, এমনকি দুর্বাসা ঋষি তাকেও বলেছেন ভগবান দুর্বাস, শুক্রাচার্যকেও ভগবান বলা হয়েছে। এসব তাদের কিছু ঐশ্বর্য থাকায় সেই ঐশ্বর্য প্রকাশক ভাবে ওই ভগবান শব্দ ব্যবহার হয়েছে। এদের হয়েছে বিদ্যা এবং অবিদ্যার জ্ঞান যাদের হয় তার দিকে ভগবান বলা হয়। এদিকে বললেন, আপনারা সর্বজ্ঞ যখন বিদ্যা এবং অবিদ্যা উভয় স্বরূপ জানতে পেরেছেন তখন আপনারা ধন্য। যদিবাবু কি করে জানা গেছে না, এরা যে যজ্ঞাদি কর্মে লিপ্ত ছিল সেই লিপ্ততা ছেড়ে দিয়ে সর্বাত্মকভাবে যে অকিলনাথ সেই ভগবান তাতে ভাব প্রকাশ করেছে, এইটাই হল তাদের ওই সর্বজ্ঞতার লক্ষ্য। মানুষ যতক্ষণ পর্যন্ত সর্বজ্ঞ না হয়, বিদ্যা অবিদ্যার স্বরূপ না জানতে পারে, ততক্ষণ অবিদ্যার অন্তর্গত ক্রিয়াকর্মকে পরিহার করতে পারে। এদের তো খুব যাগযজ্ঞ করছিলেন হাজার হাজার বছর ধরে, কিন্তু সব পরিত্যাগ করে পরে শ্রুত গোস্বামীর কাছে ছয়টি প্রশ্ন করেছিলেন। এই ছয়টি প্রশ্নতেই তাকে তত্ত্বজ্ঞতা প্রমাণ করেছিল। প্রশ্নে কি প্রশ্ন করলেন, জীবের চরম শ্রেয় চরম মঙ্গল কিসে হয়? ছোট্ট একটি প্রশ্ন বটে, কিন্তু গোটা ভাগবত হয়েছে ছোট প্রশ্নের উত্তর দিতে। তা এই একটি, আরেকটি করলেন, আমরা তো শ্রেয় এবং প্রেম ভেদই বুঝি না, শ্রেয়টাকেই আমরা সবচেয়ে বড় বলে মনে করি, কিন্তু নিত্য কল্যাণ যাতে হয় সেইটি হল শ্রেয়, আর আপাত কল্যাণ বা সুখ হয় সেটি হল প্রেয়। আমরা তো আপাত সুখ লোভী, আপাত সুখ দিয়েই তো আমাদের হয়ে গেল, পরিণাম আমরা চিন্তা করতে চাই না। তা এই প্রেয়কামী জগতে নিত্যমঙ্গলের প্রশ্ন এবং নিত্যমঙ্গলের মধ্যে একেবারে চরম নিত্যমঙ্গল। নিত্যমঙ্গল তো বৈকুণ্ঠ হতে আরম্ভ হয়েছে, কিন্তু তার চরম মঙ্গল কোথায় এইটি বিচার করি। প্রশ্ন কত দূরে নিয়েছে, অবশ্য প্রশ্ন কর্তা ও অযোগ্য হলে হয় না। এই আজকালকার দিনে অবশ্য সেই যে ছেলেগুলোকে প্রশ্ন করে আর সে সিলেবাসের বহিষ্ভূত হয়েছে বলে তারা চিৎকার করে বেঞ্চ ভাঙে। অনেক সময় এটা হয়ও যে তারা ভালো করে সিলেবাসটা না পড়েই প্রশ্ন করতে আরম্ভ করে। ইদানিং কালে এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে, ছেলেরা ধরে ফেলে যে এটা তার সিলেবাসের মধ্যে হয় না। যখন যারা পরীক্ষক অন্যরকম এ বিষয়ে মীমাংসা করছে তারা এসে বলে দেখা যাচ্ছে আমরা বিচার করে দেখবো তোমরা বেঞ্চ পেন্সিল আর ভেঙ্গ না। তাহলে এইরকম প্রশ্ন, কিন্তু এখানকার প্রশ্নকর্তা তা নয়। আর একটা জিনিস হচ্ছে, প্রশ্ন যে করে সে যদি তার উত্তর না জানে কিছু বুঝবার থাকে আবার প্রশ্ন করে জেনে নিয়েছে। কাজে প্রশ্নকর্তাকে উত্তর জানতে হবে, দাঁড়ালে প্রশ্ন করার সার্থকতা নেই। এই ঋষিগণ এই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের মধ্যেই তাদের হৃদয়ের ভাব ব্যক্ত হয়েছে। সেই একটি হল ওই জীবের চরম শ্রেয় কিছু হয়, আর একটি হল ভগবানকে সুখী করা যায় কি করে। আমাদের তো এখানে অন্যরকম বিচার, ভগবানেরা সুখী কি দরকার, ভগবান আমাদের সুখ দিক, ভগবান আমাদের সুখ দেবার জন্য তো ভগবান, আবার ভগবানের সুখ আমরা কি দেব, এর বিরুদ্ধ বিচার। এরা এই যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের মধ্যে যদি হৃদয় ব্যক্ত হয়েছে, এরা বলছেন ভগবান সবচেয়ে সুখী হন কি, এটা কম গুরু প্রশ্ন নয়, এটা খুব অতিশয় গুরু প্রশ্ন। তারপরে বললেন সেই ভগবানের চরিত্রে আমাদের বলুন। চতুর্থ প্রশ্নেতে বললেন সেই ভগবানের অন্যান্য যা অবতার আছে তাদের কথা আমাকে বলুন। পঞ্চম প্রশ্ন করলেন যে ভগবানের যে যশ, তার যে উদার লীলা, এইগুলো আমাদের বলুন। দেখুন বেঁচে বেঁচে প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করলেন জীবের সর্বাপেক্ষা মঙ্গল বিজয়, তারপরে প্রশ্ন করলেন যে ভগবান শক্তি সন্তুষ্ট হন কে কে, সেই চতুর্থ বিষয়টা আমাদের বলুন। সর্বশাস্ত্র সার কোথায়, তারপরে ভগবান বাসুদেবের চরিত্র বলুন, তার অবতারাবলীর কথা বলুন, তারপরে ভগবানের যুগার যশলীলা, সেই লীলার কথা আমাদের বলুন। শেষ প্রশ্ন হল, ষষ্ঠ প্রশ্ন হল যে ভগবান যখন তিরোধান লাভ করলেন, অপ্রকট লীলা আবিষ্কার করলেন, তখন ধর্ম কোথায় থাকল, সকলের ধর্মই তো তার চরণাশ্রয় করেছিলেন, তিনি যখন লীলা সংগমন করে চলে গেলেন তখন ধর্ম কার শরণাগত হল, কাকে আশ্রয় করে তখন থাকল, এই ষষ্ঠ প্রশ্ন। এই জন্যই এরা বলছে যে আপনারা শুনুন, যা প্রশ্ন করেছেন তাতেই আপনাদের সর্বজ্ঞতা ধরা পড়েছে। কি প্রশ্ন করেছেন, ইচ্ছা যত বাসুদেবের অখিল লোকনাথে বুদ্ধন্তি সর্বাত্মক আত্মভাব, এইরকম প্রশ্নের দ্বারা ভগবান বাসুদেবেতে যিনি অখিল লোকনাথ তাতে সর্বাত্মক আত্মভাব বুদ্ধন্তি প্রকাশ পাচ্ছে, সর্বাত্মক তাই মনোবাক্যে আপনাদের যে মনোবৃত্তি সেটা বাসুদেবের উপরে যে গিয়ে পড়েছে, অখিল লোকনাথ শ্রীকৃষ্ণের উপরে যে পড়েছে, কিন্তু ধন্যবাদ লোকিত্বে হয় না। লোক প্রথম নম্বরই তারা সব জানতা হয়ে বসে আছে, এখনকার যুগে কেউ কিছু জানে না এ বলার লোক তো পাওয়া যায়। অর্জুন একদিন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, তখন তিনি বললেন আমি আপনার শিষ্য, আমাকে শাসন করুন। বলে কেন তোমার কি হল কি, আমার কাপণ্য দোষে স্বভাবটা নষ্ট হয়ে গেছে, কিছু যে আমার নিশ্চিত শ্রেয় হবে কি আমি বুঝতে পারছি, এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করলেই আমার শ্রেয় হবে, নাই যুদ্ধ পরিত্যাগ করে বনগমন করে সাধন ভজন করলে সুখ হবে, কিন্তু বুঝতে পারছি কাপণ্য দোষবত স্বভাব, সেই জন্য তোমার কাছে আমার সর্ববিষয় প্রশ্ন। কৃষ্ণ বললেন তুমি আমার বন্ধু, আমি বললে তুমি তো তর্ক তুলবে, তুমি বলবে এ কথা সে কথা আছে, তর্কা তো কি করে, তো গুরুর কাছ থেকে বিদ্যা লাভ হয় না, তুমি অন্য গুরুর কাছে যাও। তা বললে যে আপনার কাছেই আমি প্রপত্তি স্বীকার করেছি, প্রপত্তি স্বীকার করলে কি হবে, যখন শাসন করবো বাক্যের দ্বারা তোমাকে তুমি মানবে না, মানবে স্বাধীন মান দোয়ান প্রবণ্য, আমি শাসন মানব, যা করবেন আমি মানব। তারপর কথা তার আগে তো আত্মতত্ত্বের কথাই হয়, যতক্ষণ আমরা সাধুগুরুর চরণে গিয়ে ওইভাবে প্রত্যেকার না করি ততক্ষণ পর্যন্ত আমাদের তো সাধু চরণাশ্রয় হয় না। এখানেও দেখুন সুত গোস্বামীর কাছে এরা বর্ণ বিচার করেন নাই, সন্ন্যাসি ঋষিগণ হলেন ব্রাহ্মণ কুলোদ্ভূত, একজন দুজন নয় ষাট হাজার, আর শুক্র ইয়ে সুত গোস্বামী তিনি তো ব্রাহ্মণ কুলতে উদ্ভূত ছিলেন না, ব্রাহ্মণ তার কুলের উদ্ভূত, কিন্তু সে বিচার তারা করেন নাই। তবে করায় এইরকম যে ষাট হাজার ব্রাহ্মণ কুলোদ্ভূত ঋষিকে নিয়ে একজন ব্রাহ্মণেতর কুলোদ্ভূত ব্যক্তির নিকট নিয়ে শরণাগত করেছে, কে করেছে? ঈশ্বর ছাড়া কেউ করে। ব্রহ্মাণ্ড প্রমিতে কোন ভাগ্যবান কি গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা, এ সকলের হয় না, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে বহু ভাগ্য ফলে হয়। তা নাহলে তো জাতের প্রশ্ন আছে, নাহলে তো বিদ্যার প্রশ্ন আছে, তা নাহলে ইনি আমাকে শিক্ষা দিতে পারবেন কি সংশয় আছে ইত্যাদি নানা রকম অসুবিধা হয়। কিন্তু ভগবান যখন কৃপা করেন এবং তার প্রিয় জগনের কাছে ফেলেন তখন ওইসব প্রশ্ন আর উত্থিত হয়, কিবা বিপ্রতিবার ন্যায় সূত্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববে তার সেই গুরু হয়, এই মহাপুরুষ বাক্যেতে সহযোগ ফলাফল। এরাই সে চিন্তা করেন নাই যে ব্রাহ্মণের ছেলে আমরা, ব্রাহ্মণোত্তর কুলের কাছে শুনতে যাব কেন? তা এই একটা দিক বরবাদ করে না, আর একটা দিক যেমন কি প্রশ্নই করছে, প্রশ্ন তো অনেকে অনেক করতে পারে। এক সময় একটি মূর্খ লোকের বিবাহ বাড়ির থেকে বলছে, দেখি কথা টথা বলিস না, যদি তুই মূর্খ এটা জানতে পারে হয়তো বিয়েটাই বন্ধ হয়ে যায়। যাই হোক, বিবাহ বিবাহ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, এবার শুতে যাবে। যে একটা কথাও বললাম না, এরা কি মনে করল? তখন শ্বশুর মশাইকে হাত দিয়ে ডাকছে, কি বলে বাবা ইস্কুলে জামাই আমার আমাকে হাত দিয়ে ওরকম করে ডাকছি কেন? তার কাছে আসতে বললেন, আপনার কি বিবাহ হয়েছে? শ্বশুর বলে ভালো ভালো তার কাছে মেয়ে দিলাম, কি লোকের কাছে মেয়ে দিলাম? শ্বশুর তো একেবারে অবাক হয়ে গেল, কি আগে কিচ্ছু জানা গেল না, বোঝা গেল না, বেশ ভোট হয়ে কন্যার পানি গ্রহণ করলো, আমরা তো সম্বোধন করলাম, এখন সে আমাকে জিজ্ঞেস করে আপনার কি বিবাহ হয়েছে? আরে আমার বিবাহ নাহলে মেয়ে হলো করছে, বিয়ে করলি কাকে? তার মানে এগিয়ানো তার নাই, আমার শ্বশুর যার মেয়ে বিয়ে করছি তার বিবাহ হয়েছে কিনা এগিয়ানো নাই, এত মূর্খ। তবে প্রশ্ন তো অনেক আছে, হাওড়া জেলায় প্রচারে যাওয়া হয়েছিল, সেখানে সবাই কিছু লোক হল, অন্য এক মহারাজ পাঠ করছিলেন, কিছু লোক এই পাঠ শুনে যেখান দেখলাম সেখান দেখলাম দিয়ে যে গ্রাম্য লোক শুনে শুনে আর ওঠে না, তো মহারাজকে বলা হলো যে এখন আর পাঠ করবে না, ব্রাহ্মণ ওরা উঠবে না। তারপরে যখন বন্ধ করে দেওয়া হলো তখন তারা এসে বললো আমাদের একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? ঘুম পায় কেন? আপনাদের এখানে পাঠ শুনতে এলাম, নেতা করে এসেছো, চারি চারি খেয়ে এসেছো, কে যে ঝিমুচ্ছে, এখন বলছে ঘুম পায় কেন? তা মহারাজ বললেন, বড় কঠিন প্রশ্ন, এই মুনি ঋষিগণ অনেকদিন থেকে এই প্রশ্নের মীমাংসা করবার চেষ্টা করেছেন, হয়নি। তবে যাই হোক, তোমরা আজকে বাড়ি যাও, কাল সকালে এসো, আমি যা এর উত্তর দিতে হয় যে আজকে বাড়ি যাও। সেগুলো যে তারিখ করে দেয় কি বুঝিয়ে পারে? ওরা তো যা তা বলবে, সেটি নিয়ে কৌশল করে ওদের উঠিয়ে দিলেন। তারপর দিন সকালে তোরা সুস্থ হয়ে গেছে, আর এখানে আসবে দিবেন, প্রশ্ন হলেই হবে না। কি প্রশ্ন করেছে? যে জীবের সকলের চরম মঙ্গল দিতে হয়, আমার একার নয়, সর্বজীবে। আর ভগবান শ্রীহরি সবচেয়ে সন্তুষ্ট অন্তিকে কোথায় প্রস্তুত, এবং সেই জন্য আমাদের কি শুনতে হবে সেই স্রোতের প্রসার বলুন। অনেক শাস্ত্র আছে, কিন্তু কোন শাস্ত্র সর্বশ্রেষ্ঠ এই কৃষ্ণের প্রীতির কথা বলেছে সেটি বলুন। তারপরে তো কৃষ্ণ চরিত্রার অবতার চরিত্রার যশলীলা শেষ হল। কৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন, সর্বধর্ম তার আশ্রয় ছিল, তিনি যখন চলে গেলেন তখন সেই ধর্ম কার আশ্রয় ছিল? এই প্রশ্নের জন্যই বললেন, লোক তোমরা তোমরা বিষয়প্রাপ্ত হয়েছ, যে তোমাদের ভক্তি নাই, তোমাদের প্রচুর ভক্তি। অখিল লোকনাথ বাসুদেবেতে এইরকম সর্বাত্মক যে মনোবৃত্তি, এটি প্রমাণ করছে তোমাদের কত ভক্তি। তোমরা ধন্য, নজত্র ভুব পরিবর্ত উগ্র। আর এই উগ্র পরিবর্তন সংসারের জন্ম মৃত্যুর প্রবাহ নিয়ে হয় না, ভগবান এতে এইরকম সর্বাত্মক ভাব হলে যে ভাব তোমাদের হয়েছে। সুতরাং তোমরা তো ধন্য, আমরা জন্ম জন্মান্তর এই সংসারে আসছি, জন্মাচ্ছি, যাচ্ছি যাচ্ছি, কদিনটা মরে যাচ্ছি, কিন্তু আমাদের কি এরকম ভাব হয়? কি করলে পরে এই সংসার চক্র এটি উদ্ধার পায়, আর পুনরায় বহির্মুখ হয়ে এই সংসারে এই যাতনা ভোগ করতে নাই, এই প্রশ্নই কেউ জাগে না। তারপরে কার আশ্রয় নিলে, কার চরণে গিয়ে পড়লে এই ফল লাভ হয়, সেটা পরে কর। আমরা হয়তো নিজেরাই একটা উপায় চুক্তি করে নিই, কেউ বা হয়তো কোনো উপায় সেরই ধার ধারি না, নিজের উপাসনা করিয়ে যাচ্ছি, যখন যা মন যাচ্ছে তাই খেয়ে পড়ে যাচ্ছি, অথবা আমার সম্বন্ধে সম্পর্কিত স্ত্রীপুত্র আদি সেরকম খাইয়ে দিয়ে যাচ্ছি, এটি যেমন আমার আর প্রস্তুতি। তবে যদি প্রশ্ন বলেন তো ওই রকম ছেলেটির একটা চাকরি দিতে পারেন, বা সাধুদের কাছে গিয়ে দেখুন আমার এই বড় এই ছেলে পিলে হচ্ছে না, আছে কিছু জানেন দিতে পারেন? এই ঔষধ তাবি এই আমাদের জিজ্ঞাসা, সাধু দেখলে এই জিজ্ঞাসা, আর দরিদ্র লোক হলে বড় গরিব কি করি, কোন রকম উপায় নাই, কিছু করে দিতে পারেন যাতে আমার একটু উপায় সংস্থান কিছু হয়, এই তো আমাদের। আর কি এদের কি প্রশ্ন? যতগুলো প্রশ্ন করেছেন সবগুলি হচ্ছে ভগবানের সর্বাত্মক ভাব, ভগবানের ভক্তি না হলে প্রশ্ন হয় না। আর এই প্রশ্ন যারা করেছেন তাদের নিশ্চয়ই আর সংসার যারা ভোগ করছে এখানে এসে আর এই নরক গাছতে হবে। চক্রবর্তী পাদের ব্যাখ্যা দিয়েছেন, যখন ওরা বিষাদন হলেন, ভগবন্ত সর্বজ্ঞা, ভগবন্ত শব্দের অর্থ এখানে দিয়েছেন যে আপনারা তো সর্বজ্ঞ। মহাপ্রভুর কাছে যখন সনাতন প্রভু প্রশ্ন করেছিলেন, কে আমি কেন মরে যার তাবস্থয় ইয়া নাই জানি মোর কৈচিত হয়, তখন মহাপ্রভু বলেছিলেন, সনাতন তুমি তো সবই জানো, জানি দাহ্য লাগি বুঝে সাধু স্বভাব। ওই সাধু জেনে শুনেও তুমি এই প্রশ্ন করছো, এ দৃঢ়তা দাদি তুমি জানো না, অজ্ঞ প্রশ্ন করছো তা না। তুমি যখন জীবের কল্যাণের জন্য এই প্রশ্ন করেছ তখন আমি উত্তর দেই। যেমন উনি বললেন আমি কে, আর ভগবান জানলেন যে সনাতনের জিজ্ঞাসা হচ্ছে জীব কি, তখন জীবের স্বরূপ হয় কৃষ্ণের। উনি বললেন আমি কে, তাহলে তুমি সনাতন মুখ তা নয়, জানলেন এই সনাতন যে আমি কে জিজ্ঞাসা করেছে, এ আমি কে জিজ্ঞাসা করতে অর্থাৎ জীবের স্বরূপ। জীব তো নানা রকম নিজে নিজেকে মনে করে, তখন অন্তর্যামী ভগবান এই হৃদয়ের ভাব জেনে তাকে বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা, কৃষ্ণের তত্ত্বতা শক্তি ভেদা ভেদা। তাহলে আমাদের এই মায়া এত কষ্ট দিচ্ছে কেন? এত যে কষ্ট এর কারণ কি? যেমন ওকে না বলে বললেই যে কৃষ্ণ বলি সেই জীবনাদি বৈর্ম, অতএব মায়াচারে যায় সংসার। তাহলে এইরকম অবস্থা যদি হয়েছে তাহলে কইছি হয় তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। উত্তরগুলি দিয়ে সব জীবমঙ্গলের জন্য প্রশ্ন, আর ভগবান সেই জীবমঙ্গলের উত্তর ছিল। এখানেও সনাতন সৌন্দাজী ঋষিগণ বলছেন, আপনার তো সর্বজ্ঞ, ব্যক্তি বিদ্যান অবিদ্যাঞ্চ সবাচ্য ভগবান ইতি বৈষ্ণব নিরুক্তি। বৈষ্ণব শাস্ত্রের ভগবান বলেছেন তাকে যিনি সর্বজ্ঞ, যিনি অবিদ্যা এবং বিদ্যাকে জানে সবাচ্য ভগবান। আর আপনাদের প্রধান জিনিস দেখছি সর্বাত্মকম, একেবারে ঐকান্তিকম, আত্মন মানে মনসভাবম। আপনাদের সর্বাত্ম আত্মভাব বা মনের ভাব চিত্রের বৃত্তি ভগবানে গিয়ে পৌঁছেছে। আপনারা জেনে গেছে যে অবিদ্যার মধ্যে থেকে কোনো মঙ্গল নাই, এই বিদ্যা অবিদ্যার অতীত করতেছে যে ভগবান অবস্থান করছেন, তাকে যদি আমাদের আত্মভাব আমাদের মনোবৃত্তি আত্মবৃত্তি যদি সেখানে পৌঁছায় তবেই মঙ্গল। এই যে আপনারা বুঝেছেন এই বুঝাই হল সর্বজ্ঞতার লক্ষ্য। যত্র সতী পরিবর্ত জন্ম মরণার যাবত্ত, এখানে পৌঁছে জীবের আর জন্ম মরণাদি যে আবর্ত এটা একটু সেইটা অতএব সর্বজ্ঞতা আপনাদের মধ্যে বিরাজমান। ভক্তি আপনারা বলছেন আমাদের নেই, আপনাদের ভক্তি অটুট আছে, তাহলে এই প্রশ্ন হতো না। আর এই ধৈর্য ধারণ করে যে শুনতে আরম্ভ করেছেন এও আপনারা পাচ্ছেন না। এই শৌনকার প্রভুবাদী ভাষ্য, এই শৌনকারী ভগবত তত্ত্বগণ, আপনারা অখিল লোকপতি ভগবান বাসুদেবের বিষয় অবগত হইবার কৌতূহল প্রকাশ করিয়া ধন্য। আপনারা ঐজ্ঞান কিন্তু মনের ভাব বলে হরিকথা শ্রবণে চেষ্টাশীল, তাদৃশ ভাব উদিত হইলে আর সূর্যাত্মক শরীরোদ্ধয় লাভ করিয়া জন্ম মরণাদির বশীভূত হইতে হয় না। যারা বাসুদেবের কথায় ঐজ্ঞান কিন্তু মানসভাব প্রবল করেন না তাহারা দরিদ্র ও অধন্য, তাহাদেরই বাসনার প্রভাবে জগতে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া ক্লেশ পাইতে হয়, আপনাদের আর হবে। তখন এরা বলছেন সুতরাং অপূর্বম অশ্রুত চরম সাতজন কত রীতি, আপনি কি শাস্ত্র আমাদের বলছেন? এই প্রশ্নের উত্তর দিতে দিতে ভেবেছেন তো উত্তর কি মিদম সাস্ত্রম অপূর্ব, আপনার কাছে শুনে মনে হচ্ছে তো অপূর্ব। আমরাও অনেক শাস্ত্র পড়েছি আলোচনা করেছি, তবে তো এই রীতি ধর্মেতে এই পথে দিয়েছি না, কিন্তু এ তো আমাদের কাছে অপূর্ব লাগে। যারা সত্যি সত্যি ভাগবত তত্ত্ববোধার নিকট ভাগবত শ্রবণ করেন তারা নানা প্রকার ভাগবত উপজীবিকা করে নিয়েছেন, যাদের কাছে ছায়ার মতন তাদের পশ্চাতে গিয়ে ঘুরি ঘুরি শুনেও তারা যদি পায় না শুদ্ধ ভক্তের মুখে শুদ্ধ ভাগবত শ্রবণে সেই অপূর্বতা অনুভব হয়। ঋষিগণ বললেন, আমরা পূর্বে অবশ্যই অনেকের কাছে অনেক শাস্ত্র শুনেছি, অনেক পুরাণাদি শুনেছি, কিন্তু আপনি কি শাস্ত্র বললেন? এই যে অপূর্ব এবং অশ্রুত চরম, এ তো কখনো শুনি নাই এমন। তখন উত্তর দিচ্ছেন শুধু বসান ইদং ভাগবত নাম পুরাণ ব্রহ্ম সম্মিত, এর নাম হচ্ছে ভাগবত, একটি পুরাণ, তবে অন্যান্য পুরাণের সমান নয়। ভাগবতে বলেছেন রাজত্বে তবদন্যান পুরাণান শতাঙ্গনে যাবৎ নৈব স্তুতি অমৃত সাগর শ্রীমদ ভাগবত। এই অমৃত সাগর এই শ্রীমদ ভাগবত, অন্য পুরাণ এই পুরাণ শুনলে আর শুনতে ইচ্ছা আসবে। এই জন্য ইদং ভাগবত নাম পুরাণ ব্রহ্ম সম্মিত, এ হল একেবারে ব্রহ্মের সঙ্গে সম্যক মিতং পরিমিতং মেটে হয়েছে। নিত্যিতে ওজন করতে দিলে একদিকে যদি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে চাপাও আর একদিকে এই ভাগবত সমান, একবার সম্মিতং পূর্ণ পরিমিত হচ্ছে, অর্থাৎ ব্রহ্ম তুল্য ভগবত তুল্য শ্রীকৃষ্ণ তুল্য এই পুরাণ। শ্রীকৃষ্ণের দ্বাদশ অঙ্গ আর ভাগবতের দ্বাদশ অঙ্গ সমান প্রণমাত্র। কিন্তু এই জগতে বহু লোক আছে, লোক যাতে ভাগবতের উপরে শ্রদ্ধা না করে তার জন্য অনেক চেষ্টা করে। প্রথমে বলে অনেক লোক দুটো পুরাণ শুনে কি হবে, বেদসার উপনিষদ শোনো, বেদান্ত শোনো, পুরাণ শুনে কি হবে, পুরাণে অনেক কথা থাকে, ওইসব গল্প গুজব শুনে কি হবে। এই এক শ্রেণীর লোক বলে তাতে যদি কিছু লোক থাকে যে ফেরাতে পেরেছি তো ভালো, আর তারপরে যদি না পারে তাহলে বলে দেখো ও ব্যাসের লেখা নয়, ও ব্যাসের লেখা নয়। আমরা গুরুপাদপদ্মের আশ্রয় এসে যখন দেখলাম গুরুপাদপদ্ম শ্রীধাম মায়াপুর থেকে মহাপ্রভুর কথা প্রচার করতে লাগলেন, তখন তার আচার এবং প্রচারেতে ওই বৃদ্ধ লোকের কোন কথা নাই, এগুলি যা বলছে এই আচারময় জীবন এর তো প্রতিবাদ করবার আমাদের কিছু নাই। বলে তাহলে কি করা যাবে, এই প্রচার তো সহ্য করা যাচ্ছে না। আর জানবে না ওটা মায়াপুর তো নয়, ওটা মেয়াপুর। যখন দেখলেন যে এই মহাপুরুষে আচরিত এবং প্রচারিত বিমল বৈষ্ণব ধর্মের প্রতিপক্ষে স্বার্থযুক্ত মূলে কিছু বলার উপায় নাই, তখন বললেন ও তো ও মায়াপুরকেই চিন্তা ওই গণ্ডগোল। এমন মহাপ্রভুর কথা যখন জগতে প্রচার হয়ে গেল এবং ভালো ভালো অদ্বৈতবাদী পড়ে গেল, বৌদ্ধ পড়ে গেল, জৈন পড়ে গেল, কর্মী জ্ঞানী কার কথা সব এসে চরন্তরে পড়তে লাগলো, সচিবিশি চলে তো তখন মহাপ্রভুকে আর কিছু না বলে তখন ও আমাদের তো সচিবিশি ছেলে। তারপর ওকে ছেলেবেলায় মাথাটা খারাপ হয়ে গেছিল জানো, ওর মাথা খারাপ হয়ে গেছিল, ও তো একেবারে আমরা গিয়ে বললাম চতুর্দিশি তোমার ছেলের তো মাথা খারাপ হয়েছে একটু শিবাস দিকে মালিশ করো আর ডাবের জল দাও মাথায়। সচিবাকে আমরা অনেক বলেছি সচিবা তো কেন্দ্রে আসুন যে আমার একটা ছেলে এইরকম হলো কি হবে। তারপরে সেখানে শ্রীবাস পণ্ডিত গেলেন, তখন মহাপ্রভু বললেন শ্রীবাস তুমি তো এসেছ কি দেখছো কি, সকলে তো বলছি আমার বায়ুবৃদ্ধি হয়েছি আমি পাগল হয়েছি তুমি কি বলো। তখন তিনি বলছেন আপনার এই ভাই যে মহাপ্রেমের বিচার, এ ভাই যদি আমার হয়ে টানতে পেতে যায় এভাবে আপনার এই বায়ু প্রকল্প হয়েছে। বলে সকলে আছে আর বলে যায় আর আমার মাকে বলে ওকে বেঁধে রাখো, ওকে শিকল দিয়ে বাঁধো, ওর মাথায় ঘি দাও মালিশ করো আর ডাবের জল দাও মাথা খারাপ হয়ে গেছে। যখন সীতার যখন ওই বললেন বলে দেখো আমি ওই তোমার অপেক্ষা করছিলাম, তুমিও যদি বলতেন যে আমার বায়ু বিচার হয়েছে তা আমি আজ গঙ্গায় ডুবিয়ে মরতাম। তুমি যা বললে সতীমাকে বলো তো সতীমাকে মা এ কি বলছেন, বায়ু বিচার ওরা বোঝে না, এ প্রেমের বায়ু, এ প্রেমের বিকাশ, এই মহাপ্রেমের যে লক্ষণ এ ওরা কি জানে? ওরা কি বলবে? আপনি কোন ইয়ে করবে না, আমার ছেলের মহাপ্রেম উপস্থিত হয়েছে, এ প্রেম এ জগতে দুর্লভ, দেবতায় দুর্লভ, এ ভগবান বলেই এর এই প্রেম প্রকাশ হচ্ছে। এই রকম তো মানুষের অবস্থা, ছোট বিশির ছেলে বলে উড়িয়ে দিতে চায়, এখনো চায় কত লোক, ব্যাকরণ পড়েছিল বটে সেরা, কিন্তু আর কিছু জানে, আর কিছু জানে না। আমরা কত পড়েছি ব্যাকরণ, কাব্য, ন্যায়, সাংখ্য, পতঞ্জল, সরদর্শন, আমরা সব পড়ে পণ্ডিত হয়েছি। ও একটু ব্যাকরণের চন্দ্রমং কিছু শাস্ত্র, কিন্তু দিগ্বিজয় যে করেছে সেটার কথা আর বলেন। এইরকম তো অবস্থা মানুষ, বিরুদ্ধবাদী আসতেই থাকবেও, নানা রকম বিভ্রান্ত করবে। তারপরে এই ভাগবত ওই যে বললাম, বেশ হল জগৎগুরু, তার রচিত গ্রন্থ কেউ অমান্য করতে পারবে না, শঙ্কর থেকে আরম্ভ করে যদি ব্যাসের লেখা হয়, ব্যাস শঙ্করের গুরু, মধ্যের গুরু, সকলেরই গুরু, ঋষিগণের গুরু, ওটা ব্যাসের লেখা নয়, ওটা কার? একটা লোকের নাম দিতে হবে তো, ওটা বোধ দেবে, বোধ দেব হল প্রফেসর উইন্টারলি হিস্ট্রি অব ইন্ডিয়ান লিটারেচার গ্রন্থতে তিনি স্পষ্ট করে রিটায়ার্ড মানুষ, তিনি স্পষ্ট করে লিখে গেলেন বোধ দেব হল হিমাদ্রি কন্টেম্পোরারি থার্টিন সেঞ্চুরির লোক, মধ্যাচার্য যে টিকা করেছে, যদি বোবদেব জন্মানো না তার দুই শত শতাব্দী আগে যা টিকা হয় সে বোবদেবের বই হয়। সুতরাং তোমরা কারো ওই কথাতে এই শ্রীমদ ভাগবত ব্যাসের রচিত নয়, এই বোবদেবের রচিত, এ একেবারে অমূলক, ভ্রান্ত, মিথ্যা, ইতিহাস বিরুদ্ধ কথা। তিনি সহজে ওই ভূমিকা দিচ্ছেন, আর আমরা তো জানি ভাগবত নিত্য, তাই এখানে বলছেন এই ভাগবত পুরাণ, পুরাণের মধ্যে বিরাজমান হলেও শ্রীমদ ভাগবত পুরাণ অমলম পরে বলে এই ব্রহ্ম সম্মিত, এই শ্রীকৃষ্ণ তুল্য, শ্রীকৃষ্ণ আর এই ভাগবত এক ওজনে, ছোট বড় নাই। উত্তম শ্লোক চরিতম চকার ভগবান, ভগবান নীতি মানে ব্যাসদেব, তিনি এই রচনা করেছেন এই উত্তম শ্লোকের জন্য। ভগবত চরিত, আপনি যে ভগবত চরিত শুনতে চেয়েছিলেন এই ভগবত চরিত, এই শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবত যতক্ষণ কেউ আশ্রয় না করে ততক্ষণ ভগবত চরিত জানতে পারে না। এদিক ওদিক ঘুরে বেড়ালে নানা দেবদেবীর কথা কিছু জানতে পারে বটে, কিন্তু ঐতিহাসিকভাবে হয়তো কৃষ্ণের কথা জানতে পারে, যেমন মহাভারত পড়ে অনেক ঠাকুরমালা কৃষ্ণ কথা শিখেছিলেন, এখন অবশ্য সে ঠাকুর মানাও আর মহাভারত পড়ে না, তারা এলে পরে চলে নাতিপুতিদের একটু কৃষ্ণ কথা বলছে, তবে মহাভারতটা কৃষ্ণ কথা পূর্ণ বটে, কিন্তু ওটা গ্রাম্য কথাচ্ছলে বলেছে বলে কি ভগবানের তত্ত্বজ্ঞানের যে রহস্য গুচ্ছত্ব সেটা ওই মহাভারতে প্রকাশ হয় না। এটা নারদ ব্যাসদেবকে বলেছেন, পর অধ্যায় আমরা শুনব। কাজী এ হল উত্তম শ্লোকের চরিত, তার লীলাবলী সম্পূর্ণ এই ভাগবতে আছে। যতক্ষণ আমরা ভাগবতের আশ্রয় না নেব তখন ভগবত লীলা বুঝতে পারব না। তবে তাই বলে কি সেই সবাই বুঝবে? কেউ কেউ বলছেন মশাই, ভাগবত যদি ভগবত লীলা গ্রন্থ হয় আর যদি কৃষ্ণ লীলা গ্রন্থ হয় তাহলে ভাগবতের রাধার নাম নাই কেন? তোমাদের কপাল একেবারে গেছে। যদিও কোন রকমের ব্যাসের রচিত প্রমাণ হল তখন অমান্য করার আর কোন পথ নাই পেয়ে বলল, আর কৃষ্ণের কথা অবশ্যই ওর মধ্যে কিছু আছে, কিন্তু কৃষ্ণলীলা তো রাধাকে নিয়ে, তিনি তো পরাশক্তি, তার নামটা পর্যন্ত ওর নাম নাই ওর মধ্যে নাই। তা আমরা অনেক সময় বলি, তুমি শুনবে বলি ওটা গোপন আছে, তোমার মতন লোক রাধা নাম শুনবার যোগ্য নয়, মুখে রাধে রাধে বললি কি হয়? সুখদেব গোস্বামী যে সভাতে ভাগবত পাঠ করেছিলেন সবার উপস্থিত লোকগণের মধ্যে রাধার বিষয় শুনবার লোক তিনি কম দেখেছেন, সেই জন্য রাধার কথা বিস্তারিত হয় নাই, কিন্তু রাধার কথা যে নাই সেটা নয়, অনয়ের আদিত শুনে আরেকটু মাথায় ও একটু ইঙ্গিত করে গেলে কি হয়, তোমাদের জন্য ইঙ্গিত। কিন্তু এই ভাগবতটা যে স্বয়ং মহাপ্রভু স্বয়ং ভগবান এবং তদ অনুভূত গোষ্ঠানী বৃন্দ এই ভাগবতে রাধার নাম কিরকম ছেড়ে দিয়েছেন দেখো না, তারা তো কিংবা আগে থেকে জয়দেবাদী কোথায় পেল, তাদের নিশ্চয় কথা সকলে পায় না, যেমন বেদাদি শাস্ত্র কিছু কিছু লোক করে তারা মনে করে তো মশাই কৃষ্ণ নাম নাই, আপনারা বলেন বেদে কৃষ্ণ প্রতিপাদ্য সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ বেদে, কৃষ্ণ নাম তো সেরকম পাওয়া যায় মুশকিল, দেখুন বেদে কৃষ্ণ নাম পাওয়া যায়, আর কৃষ্ণ বলছেন সবই বেদই রহময় প্রপঞ্চ, সব বেদ আমাকেই বেদ্য বলে জানিয়েছে আমি পরিপাচ্য, কৃষ্ণের কত লেখা করা ছিল না, সেই শান্তিপনী মনির গৃহে কয়েকদিন একটু পাঠশালায় গিয়েছিল, তারপরে এত উচ্চ ক্লাসকে পড়ে বেদ বেদান্ত সেখানে তেমন কিছু পড়া হয়, ওই গুরুপত্নীর কথা মতো ওই গরুপালত ছেলে ধরত তার ফিরত এইটু করে, তারপরে যে শান্তিপনী মনি বললেন তোমার ভেতরে সব বেদ বেদান্ত সমস্ত জ্ঞান তোমার মধ্যে প্রকট হোক, মনি বাক্য ওরা যখন বর দেয় তখন ওই রকম দেয়, সাপ দেয় যখন তখন অনেক রকম দেয়, এর কথা কিছু নয়, এরকম একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে মানতাম, আমরা করি আমি ওটা বেদ তীর্থ জানেন আমার কি বলছি, আমি বেদ তীর্থ, কেউ বলছেন আমি চোবে আমি দোবে, দুই বেদ চার বেদে আমি পণ্ডিত, আমাদের বংশ পরম্পরা আমরা এই বেদের পণ্ডিত, আমরা পেলাম না আর কি তাই যদি উপায়, কেউ বলবে কৃষ্ণ নাম নাই, কেউ বলবে রাধার নাম নাই, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, যাও না ভাগবতটা বৈষ্ণবের কাছে গিয়ে শোনো, তবে শুধু শুনতে গেলে হবে না, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য চরণ একান্ত ভাবে আশ্রয় করে সেই চৈতন্য চরণাশ্রিত শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত শোনো, তার দেখবে কৃষ্ণ নাম আছে কিনা, মহাপ্রভু গয়ার থেকে এসে শাস্ত্র ব্যাখ্যা করে সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা করে খালি কৃষ্ণ নাম আবিষ্ট হইয়া প্রভু করেন ব্যাখ্যা, সমস্ত খালি কৃষ্ণ নাম আর কিছু দেখতে পাচ্ছেন, তখন বললেন এই নবদ্বীপ কোন পণ্ডিত আছে আসুক আমি তো ব্যাখ্যা করছি এইটা খণ্ডন করতে পারে তো আসুক, কি যাবে সম্মুখে একেবারে সব শাস্ত্রে সূত্র বৃদ্ধি টিকায় সব হরিনাম লোক তো পায় না, মহাপ্রভু আমি হরিনামী।